বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি, 21 মাঘ এবং ফার্সি ১৬ বাহমান রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৪৪০ কিলোহার্টসে এবং সৌদি আরবে ৩১ মিটার ব্যান্ডে শর্টওয়েভ ৯৮৭০ কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান ১৯৮২@gmail.com। বাংলাদেশ সময় রাত ৮:৩০ আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত ১০:৩০ নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইরানের সঙ্গে পাকিস্তানের বেশ উচ্চ পর্যায়ের সুসম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে ১০০০ জীবিত নবজাতকের মধ্যে ৩০ জন নবজাতক অকাল মৃত্যুর শিকার হয়। এ সম্পর্কে বিভিন্ন মতামত সহ বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ইরানের ইসলামী বিপ্লবের গৌরবময় ৪২ বছর উপলক্ষে বিশেষ আলোচনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান রং ধনু। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, আমেরিকার আবেদন নাকচ করে ইরানের পক্ষে রায় দিল হেগের আদালত। প্রেসিডেন্ট রুখানি বললেন, আমরা আরেকবার বিজয়ী হলাম। করোনা টিকার প্রথম চালান ইরানে পাঠাল রাশিয়া, এরপর এই টিকা যৌথ উদ্যোগে ইরানে উৎপাদন করা হবে বলে জানালেন রাষ্ট্রদূত। বাংলাদেশে ২০০২ সালে শেখ হাসিনার গাড়ি বখরে হামলা মামলার রায়, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেলেন অভিযুক্ত ৫০ জনের সবাই। এবং সর্বনাশা বিজেপি সরকার ভারতকে বিক্রি করে দিয়েছে, পশ্চিমবঙ্গের জনসভায় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। হেগের আন্তর্জাতিক বিচার আদালত ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং দুই দেশের মধ্যে ১৯৫৫ সালে স্বাক্ষরিত অর্থনৈতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিচার করতে সম্মত হয়েছে। আমেরিকার পক্ষ থেকে এই আদালতে ইরানের এ সংক্রান্ত অভিযোগের বিচার না করার আবেদন জানানো হয়েছিল, কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে ইরানের পক্ষে রায় দিয়েছে। ইরানের উপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর ২০১৮ সালে ইরান আন্তর্জাতিক বিচার আদালতে মার্কিন সরকারের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছিল। আদালতের প্রধান বিচারপতি বুধবার তার রায় ঘোষণা করে বলেন, আমেরিকা বিচারের শুনানি স্থগিত করতে যে আবেদন জানিয়েছিল বেশিরভাগ বিচারক তাকে ন্যায়সঙ্গত মনে করেননি, তারা বরং আমেরিকার বিরুদ্ধে ইরানের অভিযোগ খতিয়ে দেখতে সম্মত হয়েছেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুখানি বলেছেন, হেগের আন্তর্জাতিক বিচার আদালত ইরানের পক্ষে যে রায় দিয়েছে তা আমাদের জন্য আরেকটি বিজয়। তিনি আজ আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক এই যুদ্ধে জয়লাভের জন্য হাজার হাজার বিশেষজ্ঞকে কাজে লাগিয়েছে, কিন্তু আমরা আমাদের সীমিত সংখ্যক কূটনীতিককে নিয়েই যুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয় অর্জন করেছে। তিনি বলেন, এর আগেও হাজার হাজার আইনজীবীকে ব্যবহার করেছিল আমেরিকা, কিন্তু এরপরও আন্তর্জাতিক বিচার আদালত ইরানে মানবিক পণ্য সরবরাহের উপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেয়, কিন্তু তারা ওই নির্দেশ বাস্তবায়ন করেনি। নির্দেশ বাস্তবায়ন না করে নতুন অপরাধ করেছে ওয়াশিংটন। রুহানি বলেন, আদালত আবারও আমেরিকার আবেদন প্রত্যাখ্যান করেছে, যা ইরানের জন্য বড় বিজয়। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আমরা এক বড় জাতি এবং শিক্ষিত ইরানি তরুণেরা আইন ও কূটনৈতিক ক্ষেত্রেও অনেক সফল। প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটি হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এ তথ্য জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ। তিনি আজ দেশের সিটি ও ভিলেজ কাউন্সিলগুলোর 39তম জাতীয় সম্মেলনে এ তথ্য জানান। তিনি আরো বলেন, ইসলামী বিপ্লবের পর ইরান বিজ্ঞান ও প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। তরুণদের প্রতিভা কাজে লাগিয়ে দেশ আজ এ অবস্থানে পৌঁছেছে। এ সময় কলিবাফ ক্ষেপণাস্ত্র তৈরি এবং স্যাটেলাইট নির্মাণ ও উৎক্ষেপণে ইরানের সাফল্য তুলে ধরে বলেন, আমরা অ্যারোস্পেস খাতে এখন ওইসব দেশের কাতারে রয়েছি যারা স্যাটেলাইট তৈরি থেকে শুরু করে কক্ষপথে তা স্থাপন পর্যন্ত সব কাজ নিজেরাই করতে পারে। বৈজ্ঞানিক ও কারিগরি ক্ষেত্রে এই সক্ষমতা পুরোপুরি অর্জন করেছে ইরান। করোনার রুশ টিকা স্পুতনিক ভি এর প্রথম চালান আজ রাশিয়া থেকে ইরানে পাঠানো হয়েছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালিয়া আজ মস্কোতে বলেছেন, করোনার টিকার প্রথম চালান বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বিশ্বের 16টি দেশে রাশিয়ার তৈরি টিকা স্পুতনিক ভি অনুমোদন পেয়েছে। ইরান 16তম দেশ হিসেবে এই টিকা অনুমোদন করেছে। গত সপ্তাহে করোনার টিকা কেনার পাশাপাশি যৌথভাবে এই টিকা উৎপাদনের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি সই হয়। ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, টিকা তৈরির ক্ষেত্রে ইরান ভালো অবস্থানে রয়েছে, এ কারণে দুই দেশের মধ্যে এই সমঝোতা হয়েছে যে পরবর্তীতে রুশ টিকা ইরানেই তৈরি করা হবে। রুশ টিকা নিরাপদ কিনা এমন এক প্রশ্নের জবাবে এর আগে তিনি বলেছেন, কয়েক মাস ধরে রুশ টিকা স্পুতনিক ভি মানুষের শরীরে প্রয়োগ করা হচ্ছে, এ পর্যন্ত 30 লাখের বেশি মানুষ এই টিকা নিয়েছেন, কোনো খারাপ প্রভাব দেখা যায়নি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারত এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। 2002 সালে বাংলাদেশের সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় 50 আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এতে মামলার প্রধান আসামি হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনের 10 বছর করে এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
2002 সালের 30 আগস্ট সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার 18 বছর পর আজ সেই মামলার রায় ঘোষণা করেছেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এই রায়ে মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনের 10 বছর করে এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় 50 জন আসামির মধ্যে বৃহস্পতিবার হাবিব সহ 34 জন আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। গাড়িবহরে ওই হামলায় শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার সফরসঙ্গী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ফাতেমা জামান সাথী, আব্দুল মতিন, জুবায়দুল হক রাসেল এবং শহীদুল হক জীবন সহ অনেকেই আহত হন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, আদালত যে রায় দিয়েছে তাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে আসামি পক্ষের আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য হাবিবের স্ত্রী অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল বলেছেন, মামলার এজাহার, পুলিশের অভিযোগপত্র এবং সাক্ষীদের জবানবন্দির মধ্যে তত্ত্বগত ব্যাপক গড়বিল এবং অসংলগ্নতা রয়েছে। সাক্ষীরা কোনোভাবেই আসামিদের দোষী প্রমাণ করতে পারেননি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। ন্যায় বিচার হলে অবশ্যই সকল আসামি খালাস পাবেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী কৃষি আইন ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করে বলেছেন, যারা আন্দোলন করছে এই সরকার তাদেরকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করছে। তিনি আজ উত্তরপ্রদেশের রামপুরে ওই মন্তব্য করেন। কেন্দ্রীয় কৃষি আইন সম্পর্কে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, বর্তমান সময়ে কৃষকদের উপর সর্বাধিক জুলুমের ঘটনা ঘটছে। সরকার কৃষি আইন প্রত্যাহার করতে চায় না, কিন্তু সরকার বুঝতে পারছে না যে ওই আন্দোলনে কৃষকদের কতটা ক্ষতি হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, বর্তমান সময়ে শহীদদের সন্ত্রাসী বলা হচ্ছে এবং সরকার কৃষকদের বিরুদ্ধে ব্যাপক জুলুম করছে। আমরা আশা করেছিলাম এই সরকারের দরজা কৃষকদের জন্য উন্মুক্ত হবে এবং তারা কথা শুনবেন, কিন্তু এসব কিচ্ছুই হয়নি। কোন নেতা যদি গরিবের কণ্ঠ শুনতে না পারেন তবে তিনি আমাদের নেতা নন। এদিকে ভারতের বিজেপি সরকার দেশের সর্বনাশ করছে এবং দেশ বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, শুধু ভারত নয়, সারা বিশ্বের মানুষ আজ বুঝতে পারছে যে বিজেপি এমন একটা পার্টি যা দেশটাকে বিক্রি করে দিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি দেশের সর্বনাশ করেছে, দেশকে বিক্রি করে দিয়েছে। তিনি আজ বৃহস্পতিবার গীতাঞ্জলি স্টেডিয়ামে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
আপনার সামনে বিপদ, বিপদ মানে মনে রাখবেন, বিজেপির মতো পার্টি সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে লোকে বুঝতে পারছে আজকে কি একটা পার্টি দেশটাকে সর্বনাশ করে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিয়েছে।
দিল্লি সংলগ্ন রাজ্যের সিংহ, টিকরি ও গাজীপুর সীমান্তে কৃষকরা কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ধর্ণা অবস্থানের মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, বাংলা নিয়ে যারা কথা বলে তারা আয়নায় আগে নিজেদের মুখ দেখুন।
আর বাংলা নিয়ে যারা কথা বলে তাদের আমি বলি, আয়নায় আগে নিজেদের মুখ দেখো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তোমার উত্তরপ্রদেশে কি হচ্ছে, তোমার গুজরাটে কি হচ্ছে, তোমার মধ্যপ্রদেশে কি হচ্ছে,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফিরছি সংবাদে। সিরিয়ার কুনেইত্রা প্রদেশের উপর ইহুদিবাদী ইসরায়েলের সেনারা গতরাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে সিরিয়ার সেনারা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সে হামলা প্রতিহত করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাত 10:42 সময় অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালায়। তবে কুনেইত্রা প্রদেশের আকাশেই সে আগ্রাসন প্রতিহত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আগ্রাসন প্রতিহত করার ঘটনাটি ভিডিও ফুটেজের মাধ্যমে গণমাধ্যমে দেখানো হয়েছে। ইরানের যে অর্থ দক্ষিণ কোরিয়া আটকে পড়েছে তা ছাড়ের ব্যাপারে আমেরিকার সঙ্গে আলোচনা চূড়ান্ত করছে সিওল। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ এখবর দিয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে এই অর্থ হাতে পেলে ইরান জাতিসংঘ সদস্য পদের বার্ষিক ফি দেবে। দক্ষিণ কোরিয়া ইরানের $700 কোটি বেশি অর্থ আটকা পড়ে রয়েছে এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে সিওল পাওনা পরিশোধ করতে পারছে না, কারণ আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে বলা হয়েছে ইরানের সঙ্গে কেউ ডলারের মাধ্যমে লেনদেন করতে পারবে না। ইরান সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে জানিয়েছে যে সিওলের কাছে তেহরানের যে পাওনা রয়েছে তার একটি অংশবিশেষ অন্তত ছাড় করার ব্যবস্থা করতে হবে, যাতে তারা জাতিসংঘের সদস্য পদের ফি পরিশোধ করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আমেরিকার একটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালী পাড়ি দিয়েছে। সামরিক দিক দিয়ে অত্যন্ত স্পর্শকাতর এ প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করেছে। মার্কিন সপ্তম নৌবহর আজ এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক আইন মেনেই তাদের ইউএসএস জন ম্যাককেইন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার তাইওয়ান প্রণালী পার হয়েছে। মার্কিন বাহিনী দাবি করছে যে এটি তাদের রুটিন অভিযান। প্রায় মাঝে মধ্যে মার্কিন সামরিক বাহিনী তাদের যুদ্ধজাহাজ নিয়ে তাইওয়ান প্রণালীতে এভাবে অভিযান চালায়। এতে চীন বরাবরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন পেন্টাগনের উপদেষ্টা পরিষদের কয়েকশো সদস্যকে বহিষ্কার করেছেন। এসব সদস্যকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে নিয়োগ দেওয়া হয় এবং তারা সবাই ট্রাম্পের লোক হিসেবে পরিচিত ছিলেন। আমেরিকার দুজন সহকারী কর্মকর্তা জানিয়েছেন, লয়েড অস্টিন ৪২টি উপদেষ্টা পরিষদের বিষয়ে পর্যালোচনার নির্দেশ দিয়ে তাদের সমস্ত কার্যক্রম স্থগিত করেন এবং এসব বোর্ডের সদস্যকে বহিষ্কার করেন। নাম প্রকাশ না করার শর্তে ওই দুই কর্মকর্তা জানান, লয়েড অস্টিন এসব উপদেষ্টাকে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানাবেন। এসব উপদেষ্টাকে বহিষ্কার করার ফলে জো বাইডেন প্রশাসনের কোটি কোটি ডলার খরচ বেঁচে যাবে। লয়েড অস্টিন প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি যিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সঙ্গে বেশ উচ্চ পর্যায়ের সুসম্পর্ক রয়েছে পাকিস্তানের, একথা বলেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
ইরানের সঙ্গে পাকিস্তানের বেশ উচ্চ পর্যায়ের বা গভীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বলে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি উল্লেখ করেছেন। তিনি এ প্রসঙ্গে পাকিস্তানের সংসদে বলেছেন, গত তিন বছরেরও কম সময়ে ইমরানের নেতৃত্বাধীন সরকারের আমলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জাওয়াদ জারিফ চারবার পাকিস্তান সফর করেছেন। জারিফ সর্বশেষ ইসলামাবাদ সফর করেন তিন মাস আগে। সে সময় তিনি পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষাতে মিলিত হয়েছিলেন। দুদেশই সব ক্ষেত্রে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দিয়ে আসছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে পাকিস্তান ইরানকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আসছে। ইরানের পররাষ্ট্রনীতি পারস্পরিক সম্মান, স্বচ্ছতা ও সদিচ্ছা ভিত্তিক হওয়ায় বহু দেশই ইরানকে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার অগ্রদূত বলে মনে করে। ভারত ও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘকালের উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণেও তেহরানের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাগত সম্পর্কের বিষয়টিকে পাক নেতৃবৃন্দ বেশ গুরুত্ব দিয়ে থাকেন। অন্যদিকে ইরানও উইন উইন বা দুপক্ষেরই বিজয়ের নীতির ভিত্তিতে পাকিস্তান সহ সব প্রতিবেশী দেশের সঙ্গে সার্বিক সম্পর্ক জোরদারকে গুরুত্ব দিয়ে আসছে। রাজনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি তেহরান ও ইসলামাবাদ জ্বালানি ও বাণিজ্য সম্পর্ক জোরদারকে আগের চেয়েও বেশি গুরুত্ব দিতে চায়। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে গত কয়েক বছরে বেশ কয়েকটি কার্যকর এবং আস্থা উদ্দীপক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন ইরান পাকিস্তানের কাছে গ্যাস পৌঁছে দেওয়ার জন্য পাক সীমান্ত পর্যন্ত পাইপলাইন তৈরি করে রেখেছে। পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত থাকায় এ সীমান্তে বেশ কিছু বাজার গড়ে তোলাকে পাক সরকার বেশ গুরুত্ব দিচ্ছে। পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিকে ইনসাফ দলের নেতা ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান দ্বিপাক্ষিক স্থল বাণিজ্যের এই প্রক্রিয়াকে জোরদার করতে সীমান্তে খুব দ্রুত বেশ কিছু বাজার গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। উল্লেখ্য, বেলুচিস্তানের সঙ্গে ইরানের রয়েছে দীর্ঘ সীমান্ত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে প্রতি ১০০০ নবজাতকের মধ্যে ৩০ নবজাতকের অকাল মৃত্যু হচ্ছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে প্রতি 1000 জীবিত নবজাতকের মধ্যে 30 জন অকাল মৃত্যু শিকার হয়। এদের মধ্যে 19% মারা যায় অকাল জন্ম বা প্রিম্যাচিওর বার্থ এবং জন্মকালীন কম ওজন বা লো বার্থ ওয়েটের কারণে। আন্তর্জাতিক উদারাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ বা ICDDRB-র গবেষণায় এই তথ্য প্রকাশ পেয়েছে। গতকাল ICDDRB-তে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ডাক্তার আহমেদ এসানুর রহমান। তিনি জানান, অকাল মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে শিশুর অকাল জন্ম বা প্রিম্যাচিওর বার্থ, অর্থাৎ গর্ভে 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়া এবং জন্মকালীন ওজন 250 গ্রামের নিচে হওয়া। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ 2014 এর প্রাপ্ত তথ্য অনুযায়ী 2014 সাল পর্যন্ত নবজাতকের মৃত্যুর হারের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। তবে উদ্বেগের বিষয় হচ্ছে যে এই স্বাস্থ্য জরিপের 2017-18 সমীক্ষায় দেখা যাচ্ছে নবজাতকের মৃত্যুর ঊর্ধ্বমুখী ধারা ফিরে এসেছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আঞ্জুমান আরা ইসলাম রেডিও তেহরানকে বলেন,
এক নম্বর হচ্ছে আপনার ওই গর্ভকালীন অবস্থায় মার ওজন একটা নিয়ম আছে, একটা নির্দিষ্ট হারে বাড়ার কথা, যখন যদি না বাড়ে তখন সেই মাটাকে স্পেশাল টেক কেয়ার নিতে হবে বাচ্চার ওজন যাতে বাড়ে, খাওয়া দাওয়া বিশ্রাম সবকিছু মিলিয়ে এখানে গর্ভকালীন অবস্থায় এই জিনিসগুলো করতে হবে এক। আর দুই নম্বর, খুব অল্প বয়সে মানে গর্ভবতী হওয়া ঠিক না, খুব বেশি বয়সে গর্ভবতী হওয়া ঠিক না, 18 বছরের আগে মানে প্রেগনেন্সি হওয়া ভালো না, এদিকে 40 বছর পরে আমরা মানা করি।
এই বিশেষজ্ঞ চিকিৎসক আরো পরামর্শ দেন যে গর্ভাবস্থায় মাকে ভেবে রাখতে হবে, বাচ্চাকে জন্মের পর থেকে বুকের দুধ পান করাবেন। গবেষণায় দেখা গেছে প্রতি বছর বাংলাদেশে 5,73,000 নবজাতক অপরিণত অবস্থায় এবং 8,34,000 নবজাতক কম ওজন নিয়ে ভূমিষ্ঠ হয়। 17,100 নবজাতক মৃত্যুর ক্ষেত্রে 40% পরিবার কোনো ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করে না, আর অন্যদিকে 43% মৃত্যু ঘটে স্বাস্থ্য কেন্দ্রে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে ইরানের ইসলামী বিপ্লবের গৌরবময় 42 বছর উপলক্ষে বিশেষ আলোচনা।
আলোকোজ্জ্বল 10 প্রভাত।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইরানের ইসলামী বিপ্লবের গৌরবময় 42 বছর শীর্ষক বিশেষ ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় বলেছিলাম, ইরানের ইসলামী বিপ্লব বর্তমান শতাব্দীতে ইসলামের রাজনৈতিক ও আধ্যাত্মিক শক্তির প্রবল উত্থানকে বিশ্বের চিন্তাশীল ও মুক্তিকামী জাতির কাছে অনেকাংশে তুলে ধরতে সক্ষম হয়েছে। ইরানের মহান বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই হচ্ছেন রূপকথার এমন এক ব্যক্তিত্বের মতো যিনি এক কথিত ঘাতক সরাইখানার ঘাতক হওয়ার আসল রহস্য উদ্ঘাটন করেছিলেন অনন্য সাহসিকতা ও বীরত্ব দেখিয়ে। রাতে ওই সরাইখানায় যেই আশ্রয় নিত সেই মারা যেত, এমন এক গুজবের কারণে ভয়ে কোনো যাত্রী ওই সরাইখানায় রাত্রি যাপনের সাহস করত না এবং কেউ গেলেও এই আতঙ্কের কারণে মারা যেত। কিন্তু একদিন এক বীর এলেন এর রহস্য উদ্ঘাটন করতে, যিনি মৃত্যুকে ভয় করতেন না। ওই বীর এক রাতে সেখানে গেলে নানা দিক থেকে ভয়ানক নানা শব্দ তাকে মৃত্যুর ভয় দেখায়। কিন্তু ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে ওই বীর বললেন, সাহসী হলে সামনে আয়, আমি মরতে প্রস্তুত। আর এই কথা শুনেই থেমে গেল ভীতি প্রদর্শন, ও সরাইখানার সম্পদগুলোও চলে আসে তার পায়ের কাছে। আর এভাবেই ওই সরাইখানার ঘাতক হওয়ার ভিত্তিহীনতা ও অমূলক ভয় সবার মন থেকে দূর হয়ে যায়।
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইও কথিত ঘাতক সরাইখানার ভয় ভেঙে দেওয়ার মতোই মার্কিন সাম্রাজ্যবাদ ও জালিম পরাশক্তিগুলোকে মোকাবেলা করা অসম্ভব ও অসাধ্য এমন অমূলক ভয় ভেঙে দিয়েছেন। ইমাম খোমেনির নেতৃত্বেই ইরানের বিপ্লবী জাতি দীর্ঘ আট বছর ধরে এমন একটি সশস্ত্র বাহিনীর সঙ্গে লড়াই করেছে যে বাহিনীকে মদদ দিচ্ছিল বিশ্বের সব পরাশক্তিসহ ২৬টি দেশের সরকার। পবিত্র প্রতিরক্ষার এই যুদ্ধে শেষ পর্যন্ত ইরানই আগ্রাসী সাদ্দামের দম্ভ চূর্ণ করতে সক্ষম হয়। অথচ ইরাকের সাদ্দাম ইরানের সীমান্তবর্তী খোররমশহর দখল করে সাংবাদিকদের বলেছিল, আগামী সপ্তাহে আমি তেহরানে আপনাদের সঙ্গে কথা বলব। পশ্চিম এশিয়ায় ইহুদিবাদ ইসরায়েলের পরই মার্কিন সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ ও অনুগত সরকার প্রধান সেবা দাস মোহাম্মদ রেজা শাহ তার বাহ্যিক শক্তির শীর্ষে থাকা অবস্থায় সদম্ভে বলেছিল, কেউ আমাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না, আমার রয়েছে ৭ লাখ সেনাসহ সব শ্রমিক ও বেশিরভাগ জনগণের সমর্থন। কিন্তু অদূরদর্শী শাহ জানত না যে রাজার জোর কেবল অর্থ ও শ্রমশক্তির, কিন্তু একজন আধ্যাত্মিক নেতা মানুষের হৃদয় রাজ্য জয় করে শীঘ্রই তাদের রাষ্ট্রেও সর্বোচ্চ নেতা হচ্ছেন।
ইরানে ইসলামী বিপ্লবের সাফল্য সারা বিশ্বের জন্য এক মহাবিস্ময়কর ঘটনা। ইসলামের প্রাথমিক যুগের পর তথা সুদীর্ঘ প্রায় ১৪০০ বছর পর ইমাম খোমেনি সর্বপ্রথম জননায়ক যিনি একটি যথার্থ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং তা করেছেন একটি শক্তিশালী রাজতন্ত্রের পতন ঘটিয়ে। ইমাম খোমেনিকে জিজ্ঞাসা করা হয়েছিল কি করে তিনি তার বিপ্লবকে সফল করলেন। তিনি উত্তরে বলেছিলেন, মহান আল্লাহর নির্দেশে তা সফল হয়েছে, আমার চেষ্টায় নয়। আসলে তিনি সফল হয়েছেন মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্যের কারণেই। তার বিপ্লব ছিল আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরশীলতা ও তারই সাহায্যের ফল। তিনি নিছক রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য কাজ করেননি। তিনি আল্লাহ ও রাসুলের নির্দেশ বাস্তবায়নের জন্য আল্লাহর নির্দেশিত পথে চলায় মহান আল্লাহ তাকে সাহায্য করেছেন।
ইমাম খোমেনি তার দেশের জনগণের ও বিশ্বের বহু মুসলমানদের এ ভুল ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে ইসলাম ধর্ম রাজনীতি থেকে পৃথক কোনো ব্যক্তি কেন্দ্রিক ও সমাজ বিচ্ছিন্ন ধর্ম নয়। তিনি বলতেন, যারা বলে বা মনে করে যে ইসলাম ও রাজনীতিকে পৃথক করে রাখা উচিত এবং এ দুই পৃথক বিষয়, তারা ইসলাম ও রাজনীতিকে কোনোটাই বুঝতে পারেনি। ইমামের প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের জাতিগুলোর কাছে এভাবে ইসলামের প্রকৃত রূপ ও শক্তি তুলে ধরেছে। ইরানের ইসলামী বিপ্লবের আদর্শ এটা তুলে ধরেছে যে খোদাদ্রোহী শক্তি যত বড়ই হোক না কেন, ইমানী শক্তিতে উজ্জীবিত একটি জাতির প্রতিরোধ ও বিজয়কে তা ঠেকিয়ে রাখতে সক্ষম নয়। তাই দেখা গেছে মার্কিন সরকার ইরানি বিপ্লবী ছাত্রদের হাতে ৪৪৪ দিন ধরে আটক কূটনীতিকের বেশধারী আমেরিকান গোয়েন্দাদেরকে মুক্ত করার জন্য রাতের আঁধারে বিমান অভিযান চালিয়েও প্রাকৃতিক ঝড়ের মুখে বিপর্যস্ত হয়।
আধুনিক বিশ্বের কেউই কোনোদিন কল্পনাও করতে পারেনি যে একজন বড় আলেম ও ইসলামী আইনবিদ একদল যোগ্য ও দক্ষ আলেম গড়ে তুলে সুদীর্ঘ ১০ বছর ধরে বিশ্বের সব পরাশক্তির বাধা ও রক্তচক্ষু উপেক্ষা করে একটি বিশাল রাষ্ট্রে ইসলামী শাসন চালাবেন এবং তারপরও জনগণের অবিসংবাদিত নেতা হয়ে থাকবেন মৃত্যুর পরও। ইমাম খোমেনির এই বিপ্লবকে ইরানের কমিউনিস্টরা হাইজ্যাক করবে এবং তারাই শেষ পর্যন্ত ক্ষমতা দখল করবে এমন ভাবনাও কিছুকাল প্রচার করা হয়েছিল। কারণ পশ্চিমা প্রচার মাধ্যমের পরিচালকরা মনে করতেন একদল মোল্লা আধুনিক রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও সংবিধান এসব বিষয়ে আর কতটাই বা জ্ঞান রাখেন। কিন্তু শহীদ বেহেশতির মতো একজন বড় বিচারপতি ও সংবিধান বিশেষজ্ঞ, শহীদ আয়াতুল্লাহ মুতাখারির মতো শিক্ষাবিদ, চিন্তাবিদ ও অধ্যাপক, আয়াতুল্লাহ মেজবাহ ইয়াজদির মতো বিচক্ষণ গবেষক এবং শহীদ রাজাই ও বখুনারের মতো ত্যাগী ও ক্ষুধাভীরু রাষ্ট্রনেতা, আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির মতো বহুমুখী প্রতিভাধর ত্যাগী সাহসী ক্ষুধাভীরু ও সংগ্রামী নেতার গৌরবময় ভূমিকা ইরানের ইসলামী বিপ্লবকে ও ইসলামী রাষ্ট্রকে সাফল্যের দুর্বার অগ্রযাত্রায় গতিশীল রাখতে সক্ষম হয়। এসবই অলৌকিক বিষয়।
শ্রোতা ভাই বোনেরা, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী পর্বে।
এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 4 ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, গণতন্ত্র বিকাশে প্রধান বাধা বিএনপি, বলেছেন কাদের, দৈনিক প্রথম আলো। ভ্যাকসিন আমাদের সকলেই পাবেন, প্রধানমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। বাংলাদেশে করোনায় আরও 13 জনের প্রাণহানি, দৈনিক যুগান্তর। হোমিও ল্যাবরেটরিতে মিলল 1500 লিটার মদ, দৈনিক ইত্তেফাক। প্রথম ফোন কলে মিয়ানমার ও চীন নিয়ে আলোচনা মরিসন ও বাইডেনের, দৈনিক মানবজমিন। এবং বৈঠক হচ্ছে না, রোহিঙ্গা প্রত্যাবাসনের জটিলতা, দৈনিক সমকাল। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে, আগে দিল্লি সামলান তারপর বাংলার কথা ভাববেন, সংসদে কটাক্ষ ডেরেকের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বেইজিংয়ের চূড়ান্ত অনুমোদন ছাড়াই পাকিস্তানে শুরু চীনা ভ্যাকসিনের টিকাকরণ, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং কৃষি আইনের সমর্থনে বাইডেন প্রশাসন, কূটনৈতিক চাল কিনা উঠছে প্রশ্ন, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। গণতন্ত্র বিকাশে প্রধান বাধা বিএনপি, বলেছেন কাদের, দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অগণতান্ত্রিক আচরণ ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে গণতন্ত্র বিকাশে প্রধান বাধা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত 2020 সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের আরও 4 ধাপ অগ্রগতি হয়েছে। এ প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে যখন গণতন্ত্রের পরিসর সংকুচিত হয়েছে, সেখানে বাংলাদেশের এই অগ্রগতি শেখ হাসিনা সরকারের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার বৈশ্বিক স্বীকৃতি। সেতুমন্ত্রী বলেন, নিন্দুকের মুখে ছাই দিয়ে এই সূচকে করোনাকালে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অব্যাহত উত্তরণকেই বিশ্বের মধ্যে তুলে ধরা হয়েছে।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিন এসে গেছে, ভ্যাকসিন আমাদের সকলেই পাবেন, সে ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। ভ্যাকসিন নেওয়ার পর আপনারা সবাই স্বাস্থ্য সুরক্ষাটা দয়া করে মেনে চলবেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। করোনা ভাইরাসে যদিও আমরা একটু থমকে দাঁড়িয়েছি, কিন্তু করোনার সময় আমার যেটা নির্দেশ ছিল যে যেভাবে পারেন খাদ্য উৎপাদন করেন, খাদ্যে যেন অভাব না হয়, বরং অন্য দেশকে আমরা খাদ্য সহায়তা দিতে পারি, সেইভাবেই আমাদের উৎপাদন অব্যাহত রাখতে হবে।
দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, বিষাক্ত মদ পানে 18 জনের মৃত্যুর ঘটনায় বগুড়া শহরের নাটাইপাড়া এলাকায় করতোয়া হোমিও ল্যাবরেটরিতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে 1500 লিটারের বেশি রেকটিফাইড স্পিরিট সহ 7 ড্রাম যৌন উত্তেজক ঔষধ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বেলা 11:30 থেকে শহরের নাটাইপাড়া করতোয়া হোমিও ল্যাবরেটরিতে জেলা পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকার একটি বাসায় গড়ে তোলা হয়েছিল অবৈধ মদের কারখানা। এই কারখানায় হোমিও ওষুধের আড়ালে অ্যালকোহলের সঙ্গে খাওয়ার অযোগ্য মিথানল মিশিয়ে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছিল ভেজাল মদ। কারখানা থেকে 1500 লিটারের বেশি মদ জব্দ করা হয়।
দৈনিক মানব জমিনের এক খবরে লেখা হয়েছে, প্রথম ফোন কলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে চীন ও মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস বলেছে, কিভাবে চীন পরিস্থিতি এবং মিয়ানমারের সামরিক অভ্যুত্থান মোকাবেলায় একসঙ্গে কাজ করা যায় তারা এ বিষয়ে আলোচনা করেছেন। অস্ট্রেলিয়া ও চীনের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা তুঙ্গে, সেই সঙ্গে মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে নাটকীয়ভাবে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে আরোহণ করেছে সামরিক জান্তা। দৃশ্যত সামরিক জান্তার এই অভ্যুত্থানে চীনের মৌন সম্মতি আছে, কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে চীন ভেটো দেবে বলে মনে করা হচ্ছে।
দৈনিক সমকালের শিরোনামের খবরে বলা হয়েছে, সেনা অভ্যুত্থানে মিয়ানমারে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ মিয়ানমার ওয়ার্কিং গ্রুপের বৈঠক হচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পশ্চিমা কূটনৈতিক সূত্রের আশঙ্কা, সোমবার মিয়ানমারে সেনা সরকার আসার পর দেশটিতে যেভাবে পুরো প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে তাতে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিতে অনিশ্চয়তা আরও বাড়বে, এমনকি রাখাইনে আবারও 2017 সালের মতো সেনা অভিযান হতে পারে এবং আরও এক দফা রোহিঙ্গা দল বাংলাদেশে প্রবেশ করতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, যদি রোহিঙ্গারা আবারও দল বেঁধে আসে তাহলে তাদের আর বাংলাদেশ গ্রহণ করবে না।
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, কৃষক আন্দোলন নিয়েও সংসদে বাংলার প্রসঙ্গ টেনে আনলেন ডেরেক ও ব্রায়েন। বৃহস্পতিবার সংসদে তৃণমূলের রাজ্যসভার দলনেতার তোপ, আগে দিল্লি সামলান তারপর বাংলার কথা ভাববেন। কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের প্রসঙ্গেও মোদী সরকারকে তীব্র কটাক্ষে বিঁধেছেন ডেরেক। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি উপকণ্ঠে দুমাসেরও বেশি সময় ধরে ধর্ণা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। বুধবার সংসদে এই নিয়ে আলোচনায় তীব্র বাদানুবাদ হয়।
কৃষি আইনের সমর্থনে বাইডেন প্রশাসন কূটনৈতিক চাল কিনা উঠছে প্রশ্ন দৈনিক আজকাল। শান্তিপূর্ণ প্রতিবাদের প্রশংসা করলেও ভারত সরকারের কৃষি আইনের পক্ষেই রয়েছে আমেরিকার বাইডেন প্রশাসন। রিহানা সহ ওদেশের একাধিক সেলিব্রিটি কৃষক আন্দোলনের সমর্থনে গলা ফাটালেন, সেই সময়েই এই বিবৃতি সামনে এলো। এক সরকারি মুখপাত্র বললেন, সাধারণভাবে আমেরিকা এই পদক্ষেপকে সমর্থন করে, যা ভারতীয় বাজারের দক্ষতায় উন্নতি ঘটাবে এবং বেসরকারি ক্ষেত্রে লগ্নি বাড়াবে। এই ঘোষণায় স্পষ্ট, মোদী সরকারের কৃষিতে বেসরকারি লগ্নি বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করছে বাইডেন প্রশাসন।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লিখেছে, অবশেষে পাকিস্তানের প্রতীক্ষার অবসান, বৃহস্পতিবার থেকেই সেদেশে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। আপাতত ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে, তবে আম জনতার কাছে ভ্যাকসিন পৌঁছাতে এখনও মাস দুয়েকের অপেক্ষা বলেই জানাচ্ছে ইসলামাবাদের প্রশাসন। কিন্তু টিকাকরণ শুরু হলেও ধন্দ থেকেই যাচ্ছে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে, কেননা এখনও পর্যন্ত চীনের স্বাস্থ্য দপ্তরের তরফে সম্পূর্ণ সবুজ সংকেত দেওয়া হয়নি সিনোফার্ম ভ্যাকসিনকে।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শিশু কিশোরদের সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু।
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, রেগে গেলেন তো হেরে গেলেন, প্রচলিত এই বাক্যটি তোমরা নিশ্চয়ই শুনেছ। হেরে যাওয়ার ভয় থাকার পরও অনেকেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রেগে যান, এতে ঘটে যায় দুর্ঘটনা। রাগ হলো বারুদের গুদামের মতো, আগুনের স্ফুলিঙ্গের ছোঁয়ায় সবকিছু ধ্বংস করে দিতে পারে এই রাগ। রাগের কারণে মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, পারিবারিক সহ নানাভাবে অশান্তির সৃষ্টি হয়, এমনকি শারীরিক ক্ষতির আশঙ্কাও থাকে। রাগের মাথায় একটা কিছু বলে বা করে ফেলে পরবর্তী সময়ে আক্ষেপ করেন অনেকে, কিন্তু তখন আর কিছু করার থাকে না, তাই রাগ নিয়ন্ত্রণ করা জরুরি।
রাগ নিয়ন্ত্রণ মানে এমন নয় যে নিজের ভেতর রাগ চেপে রাখবে। আবেগ চেপে রাখা মানসিক স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর, তাই যে বিষয়টি রাগের কারণ তা নিয়ে সম্পৃক্ত ব্যক্তির সাথে আলাপ করে সমাধান করা যেতে পারে। তবে এই আলাপ আলোচনার সঠিক সময় তখনই যখন এর সঙ্গে সম্পৃক্ত সব ব্যক্তি ঠান্ডা মাথায় থাকেন।
বন্ধুরা, রাগ নিয়ন্ত্রণ নিয়ে এসব কথা বলার উদ্দেশ্য তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ। হ্যাঁ, আজ আমরা এ বিষয়ে একটি গল্প শোনাব। গল্পের পর থাকবে একটি দেশের গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, আজকের আসরে আমরা কোনো গল্প শোনাব না, গল্প শোনাবে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ ফাতিন হাসনাত। রাগ নিয়ন্ত্রণের কৌশল নিয়ে শিক্ষণীয় গল্পটি এখন শোনা যাক।
একজন লোকের একটি খুবই বদরাগী ছেলে ছিল। তো লোকটি ভাবতে লাগলেন কিভাবে তার ছেলেকে নিজের রাগ নিয়ন্ত্রণ করা শেখানো যায়। তো একদিন লোকটি তার ছেলেকে ডেকে নিয়ে একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন, এখন থেকে তুমি যতবার রেগে যাবে ততবার আমাদের কাঠের বেড়াটিতে একটি করে পেরেক ঠুকে দিবে। তো ছেলেটি তার বাবার কথা মতো সে যতবার রেগে যেত ততবার তাদের কাঠের বেড়াটিতে একটি করে পেরেক ঠুকে দিত। যেহেতু সে বদরাগী ছিল, সুতরাং প্রত্যেকটা দিনই তার 37টিরও বেশি পেরেক ঠুকতে হতো। সপ্তাহখানেক পর সে বুঝতে পারল নিজের রাগ নিয়ন্ত্রণ করা কাঠের বেড়াটিতে পেরেক ঠুকার চেয়ে অনেক বেশি সহজ। তো সে তার রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগলো এবং এমন একটি দিন এলো যেদিন তাকে একটি পেরেকও ঠুকতে হলো না। সে তার বাবাকে সে কথা জানালে বাবা তাকে বলল, এখন থেকে তুমি যেসব দিনে তোমার রাগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে তুমি বেড়াটি থেকে একটি করে পেরেক খুলে ফেলবে। তো ছেলেটি তার বাবার কথা মতো যেসব দিনে সে রাগ নিয়ন্ত্রণ করতে পারত সেসব দিনে একটি করে পেরেক খুলে ফেলত এবং অনেক দিন পর সে সমস্ত পেরেক খুলে ফেলতে সক্ষম হলো। সে তার বাবাকে সে কথা জানালো। বাবা তাকে নিয়ে তাদের বাগানে গেল এবং কে বলল, দেখো তুমি তোমার দায়িত্বটি সফলভাবে পালন করতে সক্ষম হয়েছ, কিন্তু কাঠের বেড়াটির দিকে দেখো, পেরেকের দাগগুলো এখনো সেখানে রয়ে গেছে। গল্প থেকে শিক্ষা, যখন তুমি কারোর উপর রেগে গিয়ে কাউকে কিছু বলো তখন তার মনে ঠিক সেরকমই একটি আঁচড় পড়ে যায়। মনে রাখতে হবে শারীরিক ক্ষতর চেয়ে মানসিক ক্ষত অনেক সময় অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমাদের নিজেদের রাগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে, কেননা অ্যাঙ্গারের আগে শুধুমাত্র একটি ডি বসালেই সেটা ডেঞ্জারে পরিণত হয়। ধন্যবাদ।
ফাতিন হাসনাতের কাছ থেকে চমৎকার একটি শিক্ষণীয় গল্প শুনলে আশা করি তোমরা রাগকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অন্যকে ক্ষমা করে দেওয়ার অভ্যাস করে তুলবে। বিশেষ করে কোনো ব্যক্তি যদি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নেয় এবং ক্ষমা করে দেয় তাহলে তার এ কাজটি ইসলামের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি দেশের গান। গানটির গীতিকার নাঈম আল ইসলাম মাহিন এবং সুরকার ওবায়দুল্লাহ তারেক। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর পরিবেশিত গানটিতে বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা সৌন্দর্যগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গানটি গিয়েছে তৌফিক ইসলাম, সালভিনোয়ার জারিব, ফারহান সাদিক, হাসান আবিদ ও মাহদি হাসান।
বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
কথা হবে আবারও আগামী পর্বে।
পৃথিবীর মানচিত্রে যাকে খুঁজে পাওয়া ভার, খুঁজে পাওয়া ভার, এই তো স্বদেশ আমার স্রষ্টার সেরা উপহার। পৃথিবীর মানচিত্রে যাকে খুঁজে পাওয়া ভার, খুঁজে পাওয়া ভার, এই তো স্বদেশ আমার স্রষ্টার সেরা উপহার। এত রূপ এত রং সহস্র বর্ণে ছটা, জোছে নারা রাতে ভর পাতাবে ঝরে ফোটা ফোটা।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আমেরিকার আবেদন নাকচ করে ইরানের পক্ষে রায় দিল হেগের আদালত। প্রেসিডেন্ট রুহানি বললেন, আমরা আরেকবার বিজয়ী হলাম। করোনা টিকার প্রথম চালান ইরানে পাঠালো রাশিয়া। এরপর এই টিকা যৌথ উদ্যোগে ইরানেই উৎপাদন করা হবে বলে জানালেন রাষ্ট্রদূত। বাংলাদেশে 2002 সালে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেলেন অভিযুক্ত 50 জনের সবাই। এবং সর্বনাশা বিজেপি সরকার ভারতকে বিক্রি করে দিয়েছে, পশ্চিমবঙ্গের জনসভায় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।